শুরু হচ্ছে সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফর। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যেমনটি কিনা শুনলেন সাবরিনার কণ্ঠেই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফর, এ নিয়েই আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেই ভারত থেকে দেশে ফিরে গিয়েছেন ঢাকায়। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্যে আমাদের অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে ওয়াটার বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদ, আর রয়েছেন কলকাতা থেকে প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী এবং বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের গবেষক শিক্ষক অমিয় চৌধুরী। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের কারো বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। প্রথমেই যাচ্ছি কলকাতায় প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী এবং বর্তমানে মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের গবেষক শিক্ষক অমিয় চৌধুরীর কাছে প্রারম্ভিক মন্তব্যের জন্য। খুব সংক্ষেপে,
হাসিনা এসেছিলেন ভারতবর্ষে সফরের, কয়েকটা চুক্তি স্বাক্ষরিত করলেন, 22টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে
আগে।
যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে হাসিনা সরকারের বিরোধী একটা মৌলবাদী গোষ্ঠী আছে, যেমন নাকি ভারতবর্ষেও একটা মৌলবাদী গোষ্ঠী আমরা দেখি আর কি। সুতরাং এই দুটো নিকট প্রতিবেশী, এই দুটো দেশের সঙ্গে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের সঙ্গে যাতে সবচেয়ে সুসম্পর্ক থাকে, এইটে একান্তভাবে কাম্য, যেমন বাংলাদেশের পক্ষে তেমনি ভারতবর্ষের পক্ষে। কিন্তু এখানে ওই ধূপের ধোঁয়া দেওয়ার জন্যে অন্য অন্য শক্তিও কাজ করে যাচ্ছে। সুতরাং ভারতবাসী এবং বাংলাদেশবাসী যারা, তারা সবাই এ ব্যাপারটা সচেতন থাকবেন। এখন ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে যখন আমি সফর করি, দু তিনবার সফর করেছি, তখন আমি দেখেছি বাংলাদেশে যারা মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইত্যাদি বা সুশীল সমাজের লোক, তাদের কাছে এই জল চুক্তি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যাটা জটিল। এখন বাংলাদেশের এই সবচেয়ে বড় তাদের যে ইস্যুটা তারা হাইলাইট করতে চেষ্টা করছে, বিশেষত বিরোধীরা এবং যারা ক্ষমতায় আছেন তারাও, তারা হচ্ছে তিস্তা চুক্তি। এখন এই তিস্তা চুক্তি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের হওয়া, দুটো সার্বভৌম রাষ্ট্র, কিন্তু সার্বভৌম রাষ্ট্র হলেও এই তিস্তা পশ্চিমবঙ্গকে যেমন এফেক্ট করে, তেমনি বাংলাদেশের ওই রংপুর ইত্যাদি ওই অঞ্চলকে।
প্রফেসর অমিয় চৌধুরী, আপনাকে এইখানেই আমি থামিয়ে দিচ্ছি, আমরা বিস্তারিত আলোচনা একটু পরেই যাব। তার আগে অ্যাকচুয়ালি আমরা আমাদের দুই সংবাদদাতা, ঢাকা সংবাদদাতা এবং কলকাতা সংবাদদাতা, তাদের কাছ থেকে দুই দেশের মিডিয়াতে এই সফর কীভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে একটু শুনব। তার আগে এই মুহূর্তে আমি যাচ্ছি ঢাকায় ওয়াটার বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন আহমেদের কাছে। খুব সংক্ষেপে, যেমন অমিয় চৌধুরী যেমন বললেন সেভাবেই আপনি প্রারম্ভিক একটু মন্তব্য দিন আমাদের। গিয়াসউদ্দিন আহমেদ,
যেটা হলো সেটা হলো বর্তমান দুনিয়াটা গ্লোবাল গ্রিন। এখন আমরা আমাদের যে সম্পদ, মনে করেন পানি সম্পদ, সেগুলি আমাদের যেটা অ্যাভেলেবল যেটা আছে সেটা সবাই শেয়ার করে, এইভাবেই আমাদের।
গিয়াসউদ্দিন একটু জোরে বলুন না ভাই, একটু জোরে বলুন।
জি হ্যাঁ হ্যাঁ,
আমি বলছি বর্তমান দুনিয়াটা একটা গ্লোবাল গ্রিন মতো আর কি। পানি আমাদের যেটা আছে সেটা সকলকে একটা, যেমন তিস্তার ব্যাপারে আমি বলতে চাই, একটা অভিন্ন নদী, এটা যে পানি আছে সেটা ওনাদেরও প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গের বাংলাদেশের প্রয়োজন আছে। সুতরাং এখানে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যাতে আমরা সবাই পানিটা সুন্দরভাবে ইউজ করতে পারি সেটা হয় কাশ্মীর, কিন্তু একদম এখানে পানি নাই বা এরকম ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় দেখা যায়, তা ঠিক নয়। আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা
আচ্ছা গিয়াসুদ্দিন সাহেব, আপনাকে এইখানে আমি একটু থামাচ্ছি। আপনার কি অন্য কোনো ল্যান্ডলাইন নম্বর দিতে পারবেন আপনি আমাদেরকে? এই এই লাইনটা খুব, জি আচ্ছা, আর কোনো বিকল্প নম্বর দিতে পারবেন আপনি আমাদের? এই লাইনটা খুব ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা আপনাকে, আপনি টেলিফোনটা রাখেন, আমার সহকর্মী আপনাকে আবার এই নম্বরই ফোন করছেন, তখন দেখি হয়তো একটু বেটার আমরা পাবো। আপনি একটু টেলিফোনটা রাখেন প্লিজ। আচ্ছা, ইত্যবসরে আমরা যাব আমাদের দুই সংবাদদাতা, ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে, এবং তারপরে আমি যাব আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের কাছে। লোকাল মিডিয়া, বাংলাদেশের লোকাল মিডিয়া এই সফরকে কীভাবে কাভার করেছে, স্বভাবতই খুব গুরুত্বের সঙ্গেই কাভার করেছে, কিন্তু কী ধরনের বিশ্লেষণ হয়েছে, কী ধরনের আলোচনা সমালোচনা পর্যালোচনা হয়েছে, আমির খসরু?
জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। এবং আমাদের এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভারত সফরকে, পুরো ভারত সফরকেই বেশ গুরুত্বের সাথে বাংলাদেশের মিডিয়া কভার করেছে এবং খবর ছাপা হয়েছে এবং খবর প্রচার হয়েছে। এখানে বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টনের প্রশ্নটি বারবার উঠে এসেছে এবং এর উপরই একটি মূলত জোর দেওয়া হয়েছে, এবং প্রতিরক্ষা ক্ষেত্রে মানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়েও সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে আছে। এবং তিস্তার ব্যাপারেও একটি হতাশা এবং ভীতি উদ্বেগ বর্তমানে বাংলাদেশ কাজ করছে। কারণ হচ্ছে যে তেমন কোন কথা আসেনি, শুধু আশ্বাসের প্রশ্নটি এখানে এসছে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় যে আর একটি বিষয় উল্লেখ করতে চাই, যে এখানে যে কথায় বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কথাটি অনেকবার উঠে এসছে। অনেকবার উঠে আসার কারণটি হচ্ছে যে তিনি একটি বাধা হয়ে দাঁড়িয়েছেন, গণমাধ্যমের কিছু সমস্যাও রয়ে গেছে এবং সরকারের কিছু সমস্যা রয়ে গেছে। বিষয়টা আমাকে বলতেই হবে যে ঢাকা এবং দিল্লির মধ্যে, অর্থাৎ দুই দেশের মধ্যে কেন্দ্র এবং আর এক কেন্দ্র হবে, এটাই হচ্ছে কথা। এখানে পশ্চিমবঙ্গকে একটা পক্ষ হিসেবে জানা করা হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যম বুঝে হোক কিংবা না বুঝে হোক, পশ্চিমবঙ্গকে একটা পক্ষ হিসেবে, অর্থাৎ দিল্লি একটি পক্ষ বা ঢাকা একটি পক্ষ, আর একটা পক্ষ, এইভাবেই দেখার প্রবণতা বাংলাদেশের মিডিয়ায় দেখা যাচ্ছে। কিন্তু আসলে বিষয়টি হচ্ছে যে কেন্দ্র ঢাকা এবং দিল্লির মধ্যে যদি চুক্তি হয়, তাহলে পশ্চিমবঙ্গের বিষয়টি এত গুরুত্ব পাওয়ার কথা নয়। এবং এই বিষয়টিও কোনো কোনো মানে বিশেষজ্ঞ মিডিয়ায় বলেছেন, এবং তারা যেটা বলছে এবং যে বিষয়টি আসলে আসে এখানে, আপনার এটা অনেকদিন ধরে চলে আসছে, 2011 সাল থেকে মূলত এই বিষয়টি চলে আসছে। কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিষয়টি হচ্ছে ভারতের অভ্যন্তরীণ প্রশ্ন, অভ্যন্তরীণ প্রশ্নটি কেন বাংলাদেশ 2011।
আমির খসরুর লাইনটা কেটে গেল। আমির খসরুকে আমরা আবার চেষ্টা করছি অন্য লাইনে। পরমাশিস ঘোষ রায়,
হ্যাঁ, বিষয়টা যদি এইভাবে বলা যায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 7 বছর পরে ভারতের মাটিতে পা রাখলেন, নয়াদিল্লি এসে পৌঁছলেন, তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের রিজিওনাল চ্যানেল, টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র এবং সর্বভারতীয় সব মিডিয়াই এটাকে খুব, সেই অর্থে এক কথায় বলতে গেলে মুখিয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা আবার কোন মাত্রায় গিয়ে পৌঁছয়। তো সেই জায়গা থেকে 22টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই 22টা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পিছনে এবং এটার বাস্তবায়নের দিকে আগামী দিন ভারতবর্ষের বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় হবে, কিন্তু আমরা যেটা জেনেছি যে তার এই সফরে তিস্তা নিয়ে কোনো চুক্তি হওয়ার কথা ছিল না, কিন্তু এই তিস্তা চুক্তির বিষয়টাই অত্যন্ত বেশি মাত্রায় প্রাধান্য পেয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু আশা করা যায় যে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বারবারই বলেছেন, কৃতজ্ঞতার সঙ্গে আবদ্ধ হয়ে উনি এই কথাটা উচ্চারণ করে বলেছেন যে ভারতবর্ষ বাংলাদেশের পাশে ছিল এবং আগামী দিন থাকবে। তো কলকাতার গোটা দেশে সর্বভারতীয় বেঙ্গলি যে টেলিভিশন চ্যানেল বা সংবাদপত্র, কেউ কেউ বলছে যে তিস্তায় অনর, বিকল্প প্রস্তাব মমতার, আবার কেউ বলছেন মমতার না বিপাকে হাসিনা, কিন্তু আবার কেউ কেউ বলছে তিস্তার জল ছাপিয়ে সফরের মেজাজ, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মতামত, যে মিডিয়া যাই বলুক, মিডিয়া যেটা দেখেছে সেটা বলছে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক আমার মনে হয় একটা নতুন মাত্রায় পৌঁছবে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন টেকনিক্যাল পয়েন্ট থেকে, রাজ্যের স্বার্থ মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, ওদেশের নদী বিশেষজ্ঞরাও বলেছেন যে এইটুকু না করলে এইটুকু করা যেতে পারে, আমাদের দেশের নদী বিশেষজ্ঞরাও বলছেন যে এটা জলটা দেওয়া যেতে পারে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নদীর প্রস্তাব দিয়েছেন, নদী বিশেষজ্ঞরা লোকাল স্তরে আলোচনা করছেন, বলছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন তার কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে, কিছু করা যেতে পারে। কিন্তু যখন এত আলোচনা হচ্ছে, এত কিছু ভাবনা চিন্তা হচ্ছে, রাষ্ট্রপ্রধানরা এত আলোচনা করছেন, এত বিশেষজ্ঞরা ইনভলভ হচ্ছে, আমার মিডিয়ারাও সে কথাই বলছে যে কলকাতার সমস্ত মিডিয়াই যে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় হবে আগামী দিন। কিন্তু প্রফেসর অমিয় চৌধুরী যে কথাটা বলল, আমাদের এই সম্পর্কের ক্ষেত্রে যাতে আগামী দিন কেউ কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে, কোনো মৌলবাদী শক্তি, সে ভারত হোক আর বাংলাদেশ, তিস্তার সমস্যা মিটবেই এটা আশা করা যায়। সেটা যে কোনো উপায় হোক, শান্তিপূর্ণভাবেই, সম্পর্কের নিবিড়েই, আবারও সেইভাবেই বলতে হয় যে তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না।
ধন্যবাদ, হ্যাঁ পরমাশিস, ধন্যবাদ। তিস্তা চুক্তি হবে কি হবে না, এটা তো একটা জিজ্ঞাসা ভবিষ্যতের জন্য তোলা রইল, সময় বলবে। আমরা এখান থেকে সে ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে চেষ্টা করব না। সেই একই সঙ্গে বলে রাখা ভালো যে পরমাশিস ঘোষরা যেমন কিনা বলছিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা বিশেষ মাত্রায় পৌঁছবে কি না, বা আরও উন্নত হবে কি না, এ প্রসঙ্গে বাংলাদেশের কদিন থেকেই তো বাংলাদেশেও নানান রকম টেলিভিশনে, রেডিওতে টক শো হচ্ছে এবং সেখানে নানান রকমের আলোচনা হচ্ছে। সেখানে একজন বিদগ্ধ আলোচক, তিনি মন্তব্য করেছেন, আমার খুব ভালো লেগেছিল মন্তব্যটা, সেটা হচ্ছে যে প্রতিবেশী দু দেশের মধ্যে স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক, এটাই কাম্য, এবং তাতে অনেক কিছু বিষয় আসতে পারে, যেমন ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে যৌথ ভূমিকার ব্যাপারে, যেমন সন্ত্রাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সন্ত্রাস প্রতিরোধ দু দেশের জন্য, সকল দেশের জন্যই সন্ত্রাস প্রতিরোধ একটা কাম্য বিষয়, এবং ভারত বাংলাদেশও সন্ত্রাস প্রতিরোধের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, নিচ্ছে, ভবিষ্যতেও নেবে। অমিয় চৌধুরী, এ সম্পর্কে আলোকপাত করবেন।
হ্যাঁ, আসলে যে কথাটা সবচেয়ে আগে মনে রাখা দরকার, আপনার ওই সন্ত্রাসবাদ বা অন্যান্য প্রবলেমগুলোর কথা লাইনে বলার আগে একটু বলে নিই আর কি, যে সত্যি তাই, দুটো সার্বভৌম রাষ্ট্র, একটা হচ্ছে বাংলাদেশ, একটা ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষ এবং বাংলাদেশ একটা চুক্তি বা দুটো বা পাঁচটা বা তিরিশটা চুক্তি স্বাক্ষরিত হবে, এখানে যে কোনো একটা স্টেটের কথা, অঙ্গরাজ্যের কথা ওঠে কোত্থেকে, এই প্রশ্ন অনেকে বলছেন বা করতেও পারেন, কিন্তু সেখানে মনে রাখতে হবে যে ভারতবর্ষ কিন্তু একটা ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এবং এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু এই এই সিস্টেমটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ অঙ্গরাজ্যগুলো যদি সহযোগিতা না করে, আমাদের সাংবিধানিক ধারণা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, কিন্তু এটা ঘুরিয়ে বলা উচিত ডাইভার্সিটি ইন ইউনিটি। সুতরাং এখানে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, যেমন ধরুন বাংলাদেশ থেকে যতগুলো নদী, বাংলাদেশে যতদূর মনে পড়ছে, যতদূর দেখছিলাম 57টার ওপরে নদী, সেখানে অন্তত 52-53টা নদী বাংলাদেশের ভেতর দিয়ে, বাংলাদেশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বা বিভিন্নভাবে ভারতবর্ষের সঙ্গে চলে এসছে, এবং পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। সুতরাং সেই সব ক্ষেত্রে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও পশ্চিমবঙ্গের যে ইন্টারেস্ট বা পশ্চিমবঙ্গের যে স্বার্থ, সেটা ভারতবর্ষের স্বার্থ, সেটা তাকে রক্ষা করতেই হবে। এবং এখানে একটা কথা, যে তিস্তার কথা এত বলা হচ্ছে, এটা পরে আপনি জিজ্ঞেস করলে আবার বলবো ডিটেলসটা কি। এখন যেটা বলছিলেন যে সত্যি তাই, যে ভারতবর্ষ বাংলাদেশ, আমি আপনাকে বলি 2013 সালে আমার সঙ্গে সোনার বাংলা হোটেলে সরাসরি কথা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, তিনি সবার কাছে এসে বলছিলেন যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ইত্যাদি ইত্যাদি 71 সালের জন্য। আমরা যে ম্যাডাম আপনি কৃতজ্ঞ এই কথাটা বলছেন কেন? আপনাদের
কৃতজ্ঞতার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং কদিন যাবত আমি বিভিন্ন টক শোতেও বিভিন্ন বক্তাকে
এটা
বলতে শুনেছি যে না কৃতজ্ঞতা একটা আনুষ্ঠানিক ভাবে জানানো দরকার।
না
ভারতবর্ষে
সাহায্য করেছে, এটা আমাদের স্বার্থ ছিল।
না অমিয় চৌধুরী, আপনি দেখেন আপনি শুধু পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে, পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি থেকে এই দুদেশের সম্পর্ক দেখলে তো চলবে না। ভারতবর্ষে আরও অন্যান্য রাজ্য আছে, তারা ভিন্ন রকম ভাবতে পারে, তাদের জন্য হলেও এই কৃতজ্ঞতা জ্ঞাপনের ব্যাপারটা দরকার, এবং বাংলাদেশ এটা অনুধাবন করে। বাংলাদেশ যথার্থভাবেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, ধন্যবাদ জানিয়েছে তাদের, ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছেন।
না আমি ধন্যবাদ দিচ্ছি তার জন্য, কিন্তু আমার বক্তব্য মন্তব্য যেটা সেটা আমি যা করেছিলাম আপনাকে তাই বললাম।
হ্যাঁ নিশ্চয়ই,
যে দুটো প্রতিবেশী দেশের যে গুড নেবারলি রিলেশন, এই গুড নেবারলি রিলেশন থেকেই কিন্তু আমরা যেমন করেছি আপনারাও তেমন করবেন বা করার আশা আমরা রাখি। সেই অর্থে আমরা ওই সময় সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলাম, এবং সেখানে কিন্তু অন্য রাজ্যগুলো নয়, শুধু পশ্চিমবঙ্গেই সবচেয়ে আগে এগিয়ে গিয়েছিল। আর আর ভারতবর্ষের ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের মিলিটারি এগিয়ে গিয়েছিল, সুতরাং এখানে কৃতজ্ঞতার ব্যাপারটা খুব একটা নেই। যাই হোক, এটা এখন অফ দি ট্র্যাক।
জি, আমি আমি এখন এই পর্যায়ে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে আরেকবার যেতে চাইছি। আমির খসরু, লাইনটা কেটে গিয়েছিল। খসরু, একটু আগেই যেমন কিনা আলোচনা হচ্ছিল যে তিস্তার পানি, তো ভারত বাংলাদেশের সম্পর্ক শুধুই তিস্তার পানি বণ্টনের ওপর তো নির্ভরশীল না, আরও বহু বিষয় আছে, এবং নদীর ব্যাপারটা, জলধারার ব্যাপার, এটা পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন অভিন্ন নদী নিয়ে ঝগড়া বিবাদ একটা সমস্যা থাকতে পারে, আছে। তো এ ব্যাপারে আলোকপাত করবেন মিডিয়াতে তিস্তার ব্যাপারে।
আমি যে কথা বলছিলাম এর মধ্যে টেলিফোন লাইনটা কেটে গিয়েছিল, তা আমি যে জায়গায় মানে মানে কথা শেষ করেছি ওখান থেকে আমি আবার ধরতে চাই যে পশ্চিমবঙ্গকে একটু পক্ষ বানানোর এই বিষয়টা বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়েছে, এবং পশ্চিমবঙ্গ পানি পাচ্ছে না এটা ঠিক, এবং পানিটা কেন পাচ্ছে না তারও উপরে সিকিমে যে বাঁধগুলো দেওয়া হয়েছে সে বিষয়টি কিন্তু আলোচনায় আসছে না, কিন্তু অনেক অনেক বাংলাদেশি বিশেষজ্ঞ
আলোচনা এসেছে, কম এসেছে। হ্যাঁ,
আমরা আনবো, আরো আনবো, তিনটে বাঁধ, মানে এত বিশাল বাঁধ তারা করেছে সিকিমে, সিকিমের চিফ মিনিস্টারকে পর্যন্ত ডাকা উচিত ছিল। তিস্তার জলটা মানে প্রায় 2/3 জল ধরে রেখে দিচ্ছে সিকিম, এবং
ঢাকার বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে সিকিমে অন্তত 10টি বাঁধ দেওয়া হয়েছে, বড় ধরনের, বড় ছোট সব মিলিয়ে, এবং 30-40টা আরো দেওয়া হবে। এবং এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে এটা যদি সমস্যা হয়ে থাকে তো পশ্চিমবঙ্গের সাথে সিকিমের সমস্যা, কারণ সিকিমের কারণে পশ্চিমবঙ্গ পানি পাচ্ছে না। এখন আমি এ জায়গায় খুব সংক্ষেপে দুটো শব্দ মানে দুটো লাইন বলতে চাই, যে ফারাক্কা যখন চুক্তি হয় 1975 সালে, তখন 1 মাস 10 দিনের জন্য অন্তর্বর্তীকালীন একটা চুক্তি হয়েছিল 21 এপ্রিল থেকে 31 মে 1975। এই সময়ে কিন্তু কোন রাজ্যের সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বিহারের সাথে ফারাক্কা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন পড়েনি। এরপরে 1977 সালে যে চুক্তি হয় তখনও আলোচনার প্রয়োজন পড়েনি, 96 সালেও আলোচনার প্রয়োজন পড়েনি। তাহলে এখন প্রশ্নটা এসছে যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ একটি পক্ষ হবে কেন, এটা প্রশ্নটা এসছে মিডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আরেকটি প্রশ্ন এসছে যে ভারতের কনস্টিটিউশনের 253 অনুচ্ছেদ অনুযায়ী, আর্টিকেল 253, এই অনুযায়ী যে কেন্দ্রীয় সরকারই অভিন্ন নদীর পানির সমস্যার সমাধান করতে পারে, এই একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ফেডারেল কমিশন ভারতের যেটা রয়েছে তাতে ভারতীয় প্রধানমন্ত্রীর যথেষ্ট ক্ষমতা আছে যে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তারপরে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যে মানে বিষয়টি মানে আপনার বলা হচ্ছে যে তিস্তা নিয়ে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বলেছেন যে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন তাতে পূর্ণ আস্থা রয়েছে প্রধানমন্ত্রীর। এবং প্রধানমন্ত্রী আরো একটি বিষয় খুব উল্লেখযোগ্য ভাবে বলেছেন, যে বিষয়টি উল্লেখ করতেই হবে, তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি সমমর্যাদা এবং বন্ধুত্ব দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব, ঝগড়া করে সমস্যার সমাধান সম্ভব নয়। এটা হচ্ছে ডিপ্লোমেসির কথা, হচ্ছে যে নো এনিমিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ পার্মানেন্ট, ফর ইজ পার্মানেন্ট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থের বিষয়টি। এবং প্রধানমন্ত্রী কিন্তু বারবার এই কথাটা আজকেও বলেছেন, শেষ দিনেও বলেছেন যে জাতীয় স্বার্থটি যাতে দেখা হয়। কিন্তু বাংলাদেশের যে মানে মিডিয়ায় যে ধরনের যে বিষয়টি এসছে, এটা হচ্ছে এক ধরনের ভীতি, উদ্বেগ এবং শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা এবং ভীতি তৈরি হওয়ার কারণ হচ্ছে যে আশ্বাস বহুবার দেওয়া হয়েছে, 1911 সালের 7 সেপ্টেম্বর চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি আসেননি এমন মানে কারণ দেখিয়ে তখন ওই চুক্তিটা হয়নি। এরপরে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন একটা বিকল্প প্রস্তাব এসেছে। এবং আজকে বাংলাদেশের তথ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি মমতা ব্যানার্জির যে প্রস্তাব তাকে বাংলাদেশ আমলে নিচ্ছে না, এ ধরনের বক্তব্য দিয়েছেন। এখানে মমতা ব্যানার্জির যে প্রশ্নটি এসছে, এটাও বাংলাদেশের যে এক্সপার্ট তারা যেটা বলছেন, এবং আমি দীর্ঘদিন ধরে পানি বিষয়ে রিপোর্ট করে থাকি, যে মমতা ব্যানার্জি যে চারটি নদীর কথা বলেছেন, আসলে প্রশ্নটি হচ্ছে যে এখানে এই মানসিরি, ধান মানে ধানসিরি, এই সমস্ত নদীগুলো খুবই আঞ্চলিক যদি থেকে থাকে, এবং এইগুলো অভিন্ন যে 54টি নদী রয়েছে তার মধ্যে নেই। আর একটা জিনিস হচ্ছে যে ধরলা দুধকুমার সহ যে 54টি নদী রয়েছে, এটা 85 সাল থেকেই কিন্তু আলাদা ভাবে আলোচনা হচ্ছে, এবং আজকে এবং 8 তারিখে যে জয়েন্ট স্টেটমেন্টটি দেওয়া হয়েছে তার 40 দফায় যদি আমরা একটু দৃষ্টিপাত করি, অর্থাৎ যৌথ বিবৃতির 40 দফায় কিন্তু বলা হয়েছে যে ভারতীয় প্রধানমন্ত্রী, আমি যদি ইংরেজির যে ইয়াটা আছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদীকে যে এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য, এবং বেসিসটা হচ্ছে যে January 2011-এর ভিত্তিতে, এবং প্রধানমন্ত্রী মোদী তার মানে এটা হচ্ছে 40 দফার কথা দেন বলছি, যে তিনি তার যে স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে উনি কথা বলে এই বিষয়টা সেটেলমেন্ট করবেন। এবং বলা হচ্ছে যে আরো যে মানে যে অন্যান্য যে অভিন্ন নদীগুলো আছে সে বিষয়েও কথা বলবেন।
জি খসরু, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হবে। এই অনুষ্ঠানের লক্ষ্য আর একবার বলে দিই যে জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। আমরা অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের এক সাংবাদিক বন্ধুর কাছে। আবু তাহের নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কের একটি বাংলা পত্রিকার সম্পাদক তিনি, এবং নিউ ইয়র্কের টাইম টিভির সত্ত্বাধিকারী তিনি। আবু তাহের তার সংক্ষিপ্ত মন্তব্য শোনাচ্ছেন আমাদের এইভাবে।
আমি আবু তাহের বলছি, আমি সম্পাদক সাপ্তাহিক বাংলা পত্রিকা এবং টাইম টেলিভিশনের প্রধান। যে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং বাংলাদেশ ভারত সম্পর্কের যে ব্যাপারটা আছে, অনেক অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আছে যেমন সীমান্ত সমস্যা আছে আমাদের, বিভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ, তারপর বাণিজ্য ঘাটতি, অনেক কিছু বিষয় আছে যেটা বাংলাদেশের রাজনীতিতেও অনেক প্রভাব মনে হয় যে ভারতের বেশ প্রভাব, একটা দৃশ্যমান প্রভাব রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সরকার প্রধানের যে ভারত সফর, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু, এবং তাকে ভারতে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, যে বিষয়গুলো দেখেছি আমরা, সেটা অত্যন্ত আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সবার জন্যই আনন্দের বিষয়। কিন্তু যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে যে 22টি চুক্তি বা সমঝোতা হয়েছে, সেই চুক্তি এবং সমঝোতার বিষয়টি অস্পষ্ট। এখানে কিছু কিছু বিষয় বলা হচ্ছে, যেমন প্রতিরক্ষা বা আরো কিছু বিষয়, কিন্তু বিষয়গুলো পুরোপুরি ডিটেলস কিছুই নাই। আমার মনে হয় যেটা যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে যে এই চুক্তিগুলোর আগে কি কি বিষয়ে আলোচনা হবে, কি কি বিষয়ে চুক্তি হতে পারে, সেটা যদি জাতীয় সংসদে একটু আলোচনা করা হতো তাহলে আমার মনে হয় জাতির সামনে বিষয়টি স্পষ্ট থাকতো। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তির মানে ব্যাখ্যা নিয়ে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা যারা বিভিন্ন সুদী মহল আছেন বা যারা সুশীল সমাজ, এদের মধ্যে বিতর্ক রয়েছে। ভারতের যে সফর এবং যে চুক্তির বিষয়ে বিষয়টি খোলাসা হওয়া প্রয়োজন।
আমির খসরু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে বাংলাদেশ সংসদে বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের মধ্যে এ সম্পর্কে কোনো আলোচনা হয়েছে বলে আপনার জানা আছে?
না, এই দুর্ভাগ্যজনকভাবে কোনো এই বিষয়টি তো আলোচনা হয়নি এবং কি চুক্তি হতে যাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টি সংসদে তো আলোচনা হয়নি, এমনকি কোনো রাজনৈতিক দলের সাথেও আলোচনা হয়নি। যে সরকারের যে জোট আছে 14 দল নিয়ে সেই জোটেও আলোচনা হয়নি, এমনকি আওয়ামী লীগের মধ্যেও এই বিষয় নিয়ে তেমন কোনোই আলোচনা হয়নি। এটা মানে কয়েকজনের মধ্যে এই বিষয়টি আলোচনা হয়েছে এবং একটা বলতে হয় যে মানে বাংলাদেশের যে মিডিয়া তাদের মধ্যে যে নানা ধরনের এই আলোচনা হয়েছে, এর মধ্যে অনেক আলোচনা হয়েছে যেগুলো আসলে কাইট ফ্লাইং যেটা বলা হয়, অর্থাৎ যে নানাভাবে আপনার মানে বিভিন্ন বিষয়ে আপনার মানে নিজের মন গড়া আপনার বলা হয়েছে, কিন্তু এটা যদি খসড়া করা হতো তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনার আর এই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতো না।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর তো হঠাৎ করে হয়নি, অনেক দিন থেকেই অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল এবং নির্ধারিত ছিল। তো বাংলাদেশে
একটা মন্তব্য করব?
হ্যাঁ বলেন,
অনুমতি করলে করব।
নিশ্চয় নিশ্চয়।
আচ্ছা, সেটা হচ্ছে যে যখন দুটো রাষ্ট্রপ্রধানের ভেতরে কোনো চুক্তি অথবা কোনো সমঝোতা অথবা পারস্পরিক বৈঠক হয় তখন কিন্তু সেটা কখনোই পৃথিবীর কোনো দেশের সংসদেই কোনো দেশের পার্লামেন্ট বা কংগ্রেসেই সেটা আগে আলোচনা করে নিয়ে রাষ্ট্রপ্রধানরা কিন্তু দুটো পক্ষের সঙ্গে পারস্পরিক বৈঠকে বসেন না, অথবা কয়েকজন মিলে মাল্টিল্যাটারাল ওয়েতেও বসেন না। এখন চুক্তিটা যখন হয়ে যায় অথবা চুক্তিটা যখন প্রায় স্বাক্ষরিত কিছু হয় তখন রাষ্ট্রপ্রধান, সাধারণত প্রাইম মিনিস্টার হচ্ছেন এক্সিকিউটিভ হেড, তিনি তখন সেই চুক্তির কথা বা কি হলো না হলো সেটা তিনি রাষ্ট্রপতিকে জানান, রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধানকে আর কি, টিটুলার হেড তিনি, এবং তারপরে সেটা সংসদে আলোচিত হয় এবং সংসদে আলোচিত হয়ে কিছু এ হয়, কিছু গৃহীত হয়, কিছু বাতিল হয়। এইটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম। সুতরাং এখন শেখ হাসিনা বাংলাদেশের সংসদে এটা আলোচনা আগে করে যাননি, আলোচনা যদি করে যেতেন তাহলে বহু ক্ষেত্রে কোনো বহু চুক্তি তিনি করতেই পারতেন না। সুতরাং তিনি চুক্তিটা করলেন, এইবার তার নেতৃত্বের উপরে নির্ভর করছে যে সংসদে সেই চুক্তি বা সেই কথা যেটা তিনি এখানে বলে গেছেন বা যেটা হাতে নিয়ে গেছেন সেটা সেখানে তিনি মানিয়ে নিতে পারছেন কিনা। এটা একই রকমভাবে সত্য ভারতবর্ষের ক্ষেত্রে মোদি সাহেব যা এখানে করলেন সেটা তিনি পার্লামেন্টে পরে আসবেই, এখন পার্লামেন্ট চলছে, ভারতবর্ষের পার্লামেন্ট ইজ ইন সেশন নাও, সুতরাং সেটা তিনি বলবেন। সুতরাং আগে থেকে বলে চুক্তির কতকগুলো এও থাকে, শর্তও থাকে, কতগুলো সিক্রেসিও থাকে, সুতরাং সেই ক্ষেত্রে আগে থেকেই পার্লামেন্টে এটা প্রতিষ্ঠিত করে তারপরে কোনো দেশের চুক্তি স্বাক্ষরিত করতে এলে কোনো রাষ্ট্রপ্রধানটাই পারেন না।
হ্যাঁ, কিন্তু এই
2011 সালের কথা বলা হচ্ছিল, মনমোহন সিং একটা চুক্তি তৈরি করে তিনি বাংলাদেশে যাবেন, মমতা বললেন যে হ্যাঁ যাবো আমি সঙ্গে, তারপরে যখন তিনি গেলেন তখন মমতা গেলেন না। তার কারণটা হচ্ছে কি, মমতা দাবি করেছিলেন যে আপনারা বলেছিলেন যে চুক্তির যে ড্রাফট, মানে যেটা ড্রাফটটা করেছেন সেই ড্রাফটটা আমাকে দেবেন।
না তাহলে আচ্ছা, আমিও যদি একটু একটু একটা আমির খসরুকে একটা কথা জিজ্ঞেস করি, বাংলাদেশ মিডিয়াতে এই বিষয়টি, বাংলাদেশ মিডিয়াতে এই বিষয়টি কদিন ধরে খুব ফলাও করে আসছে যে সংসদকে জানানো হয়নি, সংসদের কোনো সদস্য জানতেন না, কোনো রাজনৈতিক দল জানতেন না। তাহলে কি বাংলাদেশ মিডিয়া এগুলো ভুল করে ধরনের বক্তব্য প্রচার করছে?
অধ্যাপক চৌধুরী বলছেন, আমি সে বিষয়ে কোন বক্তব্য যাব না, কারণ আমি সাংবাদিকতা করি আর আমার দায়িত্ব কারোর সাথে বিতর্ক করা নয়। কিন্তু বাংলাদেশে এই বিষয়টি আপনার কেন আপনার এটা একটা ভীতি এবং উদ্বেগ থেকে এসছে, এটাও এটা একটা কারণ। কারণটা হচ্ছে যে বিভিন্ন সময় যে চুক্তি এবং অন্যান্য যে বিষয়গুলো হয়েছে, এই আগে যে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু পরবর্তীতেও আপনার এই বিষয়গুলো পার্লামেন্টে কোনো কখনোই আলোচনা হয়েছে এমনটা বাংলাদেশের উদাহরণ এ সরকার তো নয়, অতীতের সরকারগুলোর মধ্যেও নেই। আরেকটি বিষয় হচ্ছে যে এমওইউ যেটা সাইন করা হয়েছে, যে ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্কের কথা, শুধুমাত্র এই কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, এখানেই কিন্তু একটা বেশ বড় ধরনের আলোচনা মানে বাংলাদেশে চলছে। এবং আজকেই বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি বলছে যে বাংলাদেশের বারে জনগণের স্বার্থে এই যে যতগুলো চুক্তি এবং অন্যান্য যেগুলো হয়েছে সেই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা উচিত, যে কি চুক্তি করে এসেছেন। এই বিষয়টি এক্সপার্টরাও বলছেন যে আসলে এই বিষয়গুলো আলোচনা মানে জনসমক্ষে আনা উচিত, অর্থাৎ জনসমক্ষে তো পার্লামেন্টের মাধ্যমেই আসবে, জনসমক্ষে তো এটা নিয়ে তো আর কোনো ইয়ে নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে কিন্তু একটি বিষয় আছে যে কোন দেশের প্রতিরক্ষা সংক্রান্ত এবং এই সমস্ত বিষয় যদি আলোচনা মানে যদি কোনো চুক্তি হয়, এটা পার্লামেন্টকে যে কোনো ভাবেই হোক, এটা ক্যামেরা সেশন যদিও হয়, তাহলেও এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হওয়া উচিত। এই কারণে যে তাহলে এই চুক্তিটির যে কি চুক্তি হয়েছে এই চুক্তিটা সম্পর্কে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্ন।
আমরা
ডেমোক্রেসির সবচেয়ে বড় জিনিসই হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্ন।
আমাদের বক্তব্য একটু সংক্ষিপ্ত করতে হবে খসরু। আমি আমাদের আর এক কলারের কাছে যাচ্ছি, পশ্চিমবঙ্গ ভারত থেকে কল করছেন শিবাজী পাল। হ্যালো,
আমি শিবাজী পাল বলছিলাম কলকাতা পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, এটা নিয়ে পশ্চিমবঙ্গবাসীর একটা উৎসাহ ছিল। আমরা চেয়েছিলাম যে দুই বাংলার মধ্যে একটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে হয়তো, বিশেষ করে দুই বাংলার জনগণের কাছে এই দুই বাংলার নেত্রীদের একটা কিছু দেওয়ার ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার ছিল তিস্তার জল না দেওয়াটা, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়ার ছিল তিস্তার জলটা। কিন্তু দুজনে তিনজন বাঙালি মিলে, প্রণব মুখার্জি আমাদের মাননীয় রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মমতা ব্যানার্জি, তিনজন বাঙালি মিলে এক জায়গায় বসে এই একটি 12-14-15-20 বছরের যে সমস্যা সেটা সমাধান এবারেও করতে পারলেন না। এটা নিয়ে আমরা একটু আশাহত হয়েছিলাম, এই সমস্যাটা সমাধান করলে হয়তো দুই বাংলার মানুষের মধ্যে উদারদের বন্ধনটা একটু ভালো হতো। আমরা আশা করেছিলাম যে এই সমস্যাটা সমাধান হবে, আমরা কিছু একটা দিতে পারবো আমাদের ভাই বোনদের যারা বাংলাদেশে রয়েছেন, আর ওনারাও এটা একটা ভালো জিনিস পাবেন। কিন্তু সেরকম কিছু হলো না, তোরসার জল নিয়েও একটা জল ঘোলাই রয়ে গেল। তো সমস্যাটা সমাধান হলে ভালো লাগতো, এটাই আমার মন্তব্য। ধন্যবাদ।
শিবাজী পালের এই আশা ভঙ্গ হওয়ার ব্যাপারে আলোকপাত করবেন অমিয় চৌধুরী।
না, আমি আসলে পশ্চিমবঙ্গে যারা স্কলার আপনি বলছেন আর কি, বা যারা উত্থাপনা ইত্যাদি করেন এবং এই সাউথ ইস্ট এশিয়া নিয়ে, যারা সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া নিয়ে কাজ করেন, তাদের সবাইকেই চিনি, কিন্তু আমি শিবাজী পালকে চিনতে পারলাম না। উনি আশাহত হয়েছেন এটা উনি বলছেন ঠিকই, আশাহত আমরাও হয়েছি। দুটো দেশের ভেতরে যদি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে চিরদিন একটা দাঁতের ব্যথার মতো থাকে, এটা তো এ নয়, কাম্য নয়। আপনি বলছিলেন যে এটা ফ্যাক্ট যে ধরুন এমনি সুখা মৌসুমে, এইটা এক ভদ্রলোক বললেন যে ভারতবর্ষ তো যখন এ হলো নাম কি, যখন ফারাক্কা ব্যারেজ হলো, তখন বিহার উত্তরপ্রদেশের সঙ্গে তো আলোচনা করেনি, আলোচনা করার দরকার ছিল না, কারণ বিহার উত্তরপ্রদেশ থেকে জলটা হু হু করে পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকবেই, পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকে পদ্মায় চলে যাবে আর ডান দিকে ঘুরে কলকাতার দিকে আসবে। সুতরাং বলা হয়েছিল যে এখানে, আর সেকেন্ড হচ্ছে যেটা এখানে দেখুন, এই চুক্তি হওয়া সত্ত্বেও বিহার এবং উত্তরপ্রদেশ এত জল খাল কেটে মানে এই সেচের জন্য বিহার এবং উত্তরপ্রদেশে নিয়ে নিচ্ছে জলটা, যার ফলে ফারাক্কাতেই এসে জল প্রচুর পরিমাণে জমতে পারছে না, মানে সুখা মরশুমে। এবং যে কথা ছিল যে 40,000 কিউসেক কলকাতার দিকে আসবে, বাকিটা চলে যাবে পদ্মার দিকে, ফলে পদ্মাও বঞ্চিত হচ্ছে, কলকাতাও বঞ্চিত হচ্ছে। সুতরাং যেটা বলছি আর কি, যে এই এই যেটা সিকিমে বললেন 10-15 ইত্যাদি ড্যাম তৈরি হয়েছে, এগুলো ঠিক না। আমি নিজে দেখে এসেছি, খুব বড় বড় ড্যাম 3টে তৈরি হয়েছে, যেগুলো জলটা ধরে রাখে, তিস্তার জলটা, এবং সেই জলটা এত কম পরিমাণে ছাড়ে যে ফারাক এ তিস্তা ব্যারাজ শিলিগুড়িতে।
আমি চৌধুরী, আমাদের হাতে একদম সময় নেই,
খুব তাড়াতাড়ি
না, আমাদের একদম সময় নেই, আমাদের দু একজন শ্রোতার মন্তব্য নিতে হবে। আমাদের পরবর্তী শ্রোতা কল করছেন নিউ ইয়র্ক থেকে, হ্যালো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে সফরকালে সম্পাদিত 10টি সমঝোতা স্মারক ও 12টি চুক্তি কিছুই আমাদের জানা নেই। সংসদের প্রকাশ্য বা গোপন কোনো বৈঠকে এখনো তা পেশ করা হয়নি। এইসব চুক্তি সম্পাদনের পূর্বেও তা কোন বিষয়ে হবে তারও কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আদৌ তা পেশ করা হবে কিনা তাও জানা নেই। এতে বাংলাদেশের সংবিধানের 145 ও 145 ক ধারা লঙ্ঘিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থাও নেই। ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতা কিংবা স্ট্র্যাটেজিক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা স্মারক বাংলাদেশের নিরাপত্তার খাতিরে সরকার যদি প্রয়োজন মনে করে থাকেন, তা পূর্বেই অন্তত সংসদের কমিটিতে আলোচনার প্রয়োজন ছিল। আর যেহেতু তা আলোচনা হয়নি, তাতে প্রশ্ন দেখা দিতে পারে এসব সমঝোতার কি বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করা হয়েছে কিনা। এরপর $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ ও তৃতীয় ঋণ সহায়তা $450 কোটি ঋণ দেওয়ার বিষয়ে, যখন আমেরিকা ও চীন বাংলাদেশের প্রতিরক্ষায় তাদের সহযোগিতা দিয়েছে, তখন ভারতের এই তড়িঘড়ি স্ট্র্যাটেজিক সহযোগিতা বিন্যস্ত করা যেতে পারে, তা নিয়ে বিশদ আলোচনার সুযোগ এখানে নেই। এছাড়া তিস্তার পানি বন্টনের বিষয়টি এ সফরের মাধ্যমে আরো তিক্ত হয়েছে। এখন তিস্তার পানি বন্টন বিষয়টাকে পাশ কাটিয়ে তুষা ও জলডাক নদীর পানি বন্টনের কথা বলা হচ্ছে। তিস্তার পানি নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন দেবেন না, আর ভারতের কেন্দ্রীয় সরকারের মমতার উপরে হাত নেই। কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার সঠিক হিসাব পর্যন্ত বাংলাদেশের কাছে নেই। বেসরকারি চুক্তি কয়টি সব মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর 25টি চুক্তির হিসাবে বড়ই গরমিল দেখা যায়। এসব নিয়ে মনে হয় চুক্তির বিষয়সমূহ সই করার পূর্ব পর্যন্ত বাংলাদেশ জানত কিনা। মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এবারের সমঝোতা ও চুক্তি সমূহের মাধ্যমে ভারত বেশ তেতো পানি গিলিয়ে দিয়ে।
কথা বলছিলেন প্রবীণ সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিকতা করেন বাংলাদেশের, মঈনুদ্দিন নাসের। আমরা আর একজন শ্রোতার মন্তব্য নিয়ে অনুষ্ঠানের সমাপনী স্তরে চলে যাব। কল করছেন, আমিও প্লিজ আপনি একটু আমাকে সময় দিন, আমাকে একটু সময় দিন প্লিজ। আর একজন বক্তা পল্লব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে কল করছেন, হ্যালো।
নমস্কার, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি, পল্লব মুখোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত ভ্রমণ সমাপ্ত করে ফিরে গেছেন স্বদেশে। সন্ত্রাস দমনে তার প্রশংসনীয় পদক্ষেপের যথাযথ মর্যাদা প্রদর্শনে ভারতবর্ষ এগিয়ে দিয়েছে সাহায্যের দরাজ হাত। স্বাক্ষরিত হয়েছে 22টি বিদেশীয় চুক্তি, এমনকি বহু প্রাচীন তিস্তা জলবন্টন সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সম্ভাবনা প্রতিশ্রুতিও আদায় করেছেন তিনি। সবই শুভ, সবই ভালো, কিন্তু প্রশ্ন থেকেই যায়, তার বিরুদ্ধে তার নিজের দেশে ওঠা বিরুদ্ধ কণ্ঠস্বরকে ছাপিয়ে এই সমস্ত সম্ভাবনার প্রতিশ্রুতি কি 2018 সাধারণ নির্বাচনে কোনো বিজয় মাল্য এনে দিতে পারবে কি?
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায়, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। খুব সংক্ষেপে অমিয় চৌধুরী, একেবারেই 30 সেকেন্ডে আপনার সমাপনী বক্তব্য।
এটা শুনুন, এটা অত্যন্ত শুভকর ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও, যদি সত্যি তিস্তা চুক্তিটা সম্পাদিত হয়। এই সম্পাদিত হওয়ার আগে পশ্চিমবঙ্গে কতকগুলো ব্যবস্থা নিয়েছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গে ওয়াটার কনজারভেশন বলে একটা সিস্টেম তৈরি করেছেন মমতা ব্যানার্জি, যেটা নাকি 122 কিলোমিটার বাংলাদেশের ভেতরে তিস্তা চলে গেছে এবং ব্যারেজ হয়েছে রংপুরের কাছে, ফলে এর মাঝখানে যদি এই সমস্ত ওয়াটার কনজারভেশনের কিছু ব্যবস্থা বাংলাদেশ সরকার করে, তাহলে কিন্তু সমাধান কিছুটা হতে পারে এবং তিক্ততাটা দূর হতে পারে। কেননা বাংলাদেশেও জলের প্রচণ্ড সমস্যা, যে পদ্মাকে দেখেছি জাহাজ চলতো, আমি সেদিন দেখে এসেছি পদ্মার কয়েক মাইল ধরে শুধু
অমিয় চৌধুরী, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে,
সমস্যা খুব বেশি
এখন নিউজ।
সত্যি এটা ইট উড হ্যাভ বিন সো ডিজায়ারেবল,
থ্যাংক ইউ।
ভারতবর্ষ এবং বাংলাদেশ সত্যি তিস্তা এবং ওই
অমিয় চৌধুরী, আমাকে একেবারেই শেষ করতে হচ্ছে, আমি এখন আর ইয়ের কাছেও যেতে পারলাম না, কারো কাছেই যেতে পারছি না, অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং আর একবার বলছি যে এই অনুষ্ঠানে যেসব মন্তব্য বক্তব্য উপস্থাপন করা হয়েছে তার কোনোটার জন্যই ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষ দায়দায়িত্ব নেবে না। অনুষ্ঠান এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।